সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহ তাআলা প্রতি পর্বের ন্যায় এই পর্বতেও আমরা একটি খুব সুন্দর, চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি, যা নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাপারটি কী হচ্ছে আমি যদি একটু বলি, তাহলে সেটা বলার আগে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। দুরূদ শরীফের বিভিন্ন ফজিলত রয়েছে আর অনেক বড় বড় গ্রন্থে রয়েছে। তো এর মধ্যে হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাতান। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠকারী হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই সাধারণত বিভিন্ন কিতাবের মাধ্যমে পড়ে থাকতে পারেন বা খুতবার মাধ্যমে, বয়ানের মাধ্যমে শুনেছেন যে কিয়ামতের দিন কত বিভীষিকাময় হবে আর সবাই কত ভীত সন্ত্রস্ত থাকবে। সেই দিন যদি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন হয়ে যায়, তাহলে তা খুবই সৌভাগ্যের ব্যাপার হবে। আল্লাহ তাআলা আমাকেও সেই সৌভাগ্য দান করুক, আপনাকেও সেই সৌভাগ্য দান করুক। এই সৌভাগ্য অর্জনের জন্য আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষের জীবনের মধ্যে কয়েকটি অংশ আছে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটি অংশ, যা প্রায় সব অংশকে ধারণ করে নেয় নিজের ভিতর। সেই দুটি অংশ হচ্ছে, একটা হচ্ছে পার্সোনালিটি, একটা হচ্ছে স্কিলস। স্কিলস মিনস দক্ষতা, মানুষের কর্মদক্ষতা, সে কী করতে পারে, সে কী জানে, সে কাজটা কোন কাজটা ভালোভাবে করতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। তো কি হয়, মানুষের যদি স্কিলস না থাকে, দক্ষতা না থাকে, কিন্তু তার পার্সোনালিটি অনেক ভালো, হ্যাঁ খুবই ভালো, সে ব্যক্তিত্ব সম্পন্ন, তো সে কী করতে পারে, যে সে নিজের ভালো আচরণের কারণে, ভালো ব্যক্তিত্বের কারণে মানুষের কাছে সমাদৃত হয়। তো যার কারণে সে যে কোনো মানুষের কাছ থেকে যে কোনো বিষয় শিখে যেতে পারে বা মানুষ তাকে যে কোনো কাজ শিখাতে বা সুযোগ দিতে আগ্রহী হয়। অন্যথায় যদি স্কিল থাকে, কোনো একটি স্কিল বা অনেকগুলো স্কিলস যদি থাকে তার কাছে, দক্ষতা থাকে, কিন্তু তার পার্সোনালিটি তেমন ঠিক না, অর্থাৎ তার ব্যক্তিত্ব তেমন ভালো না, হ্যাঁ মানে সামাজিক ব্যক্তিত্ব সে বহন করে না, তো সেই জায়গায় সে কিন্তু কখনোই বেড়ে উঠতে পারবে না, কোথাও না কোথায় ধাক্কা খাবে। কারণ আমি যদি কোথাও যাই বা কেউ যদি কারো বস হয়, সে যদি সেখানে যায়, সে যদি বসের সাথে কীভাবে চলতে হবে, কর্মচারীদের সাথে কীভাবে মিশতে হবে সেটাই না জানে, তাহলে সে যতই কাজ পারুক এক সময় না এক সময় তাকে সেখান থেকে বিতাড়িত হয়ে তাড়িয়েই দেয়া হবে, বিতাড়িত করে। তো এইখানে এসে আমরা যে গুরুত্বটা অনুভব করতে পারি সেটা হচ্ছে পার্সোনালিটির, ব্যক্তিত্বের। ব্যক্তিত্ব গঠনের অনেক গুরুত্ব রয়েছে। তো ব্যক্তিত্ব গঠন বলতে কি আর এর কী কী গুরুত্ব রয়েছে, কুরআন ও হাদিস ব্যক্তিত্ব গঠনকে কীভাবে মূল্যায়ন করেছে সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে রয়েছে মদিনী চ্যানেল বাংলার আলোচক মুবাল্লিগে দাওয়াতে ইসলামী নিজামউদ্দিন ভাই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন নিজামুদ্দিন?
আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আপনি কেমন?
আলহামদুলিল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ তাআলা। আজ নিজামুদ্দিন ভাই আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানব প্রতি পর্বের ন্যায় এই অনুষ্ঠানেও আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি, দামাত বারাকাতুল আলিয়া এর জনপ্রিয় অনুষ্ঠান মদনী মুজাকারা, এই অনুষ্ঠানের ছোট্ট একটি ভিডিও আমরা দেখব। সেই ভিডিওর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, সেই শিক্ষণীয় বিষয় সম্পর্কেও জানব। জি, ভিডিওটি চালিয়ে দিন।
মেয়ে আপ লোকো এক মশওয়ারা দেনা চাহতা হুম কে জব ভি আপ খানা খায়েন তো খানে কো খুব চবা চবা কর খায়েন। ও কহতে হ্যাঁ না কে দাঁতো কা কাম আঁতো সে নহি লেনা চাহিয়ে, আর বাজ ওকাত খাতে হুয়ে আর চবাতে হুয়ে দাঁতো কে বীচ জবান আ জাতি হে, আর কবি কবার ইয়ে মরহলা বড়া হি তকলিফ দে সাবিত হোতা হে, আর কুছ ইস তরহ কি সিচুয়েশন সামনে আতি হে।
ক্যা হুয়া সুমির?
পতা নি কন বুরাই কর রাহা হ্যায়,
মুঝে এসা লাগতা হে জো গীবত করতা হে তব ভি এসা হোতা হে।
হ্যাঁ, আর ইয়ে ভি কহতে হে আগর আপকো কোই গালি দে তব ভি এসা হোতা হে।
শেখ, সুনি আপনে মেরে দোস্তো কি বাতে, প্লিজ শেখ আব আপ হি বতাইয়ে ক্যা হে হকীকত ক্যা আফসানা।
ইনহোনে জিনকে জবান আ গই হে ইয়ুং ইয়া গাল ফুল গয়েঙ্গা, ইনমে ইয়া খুন ভর গিয়া হে, ফির তো জলদি ইনকো সাফ করনা পড়েগা না। খানা খাতে খাতে এসা হো যায় না, খুন নিকল আয়ে তো খুন কো বিরিয়ানি কে সাথ নিকলনা নেই হে, উগলনা পড়েগা, মুহ সাফ করনা পড়েগা, ক্যোঁকি ইয়ে খুন জরা হারাম হে খুন পিনা। ইয়ে ইয়ে নি কি আপনা খুন হে তো হালাল হো গিয়া। খৈরিয়ত তো মেনে জো আর্জ কিয়া কিয়া, আসল ও ইয়ে খাকা হে, ফর্জি খাকা হে কি লোক ইস তরহ করতে হোগে। ইয়ে জো দাঁত মে জবান আ জাতি হে না, ইয়ে তো বাদ হোগাতি হে কি বেতবজ্জোহি মে ভি আ জাতি হোগি, বরনা ইয়ে আমতৌর পে সাইডো পে টচ হো জাতি হে জবান। কোই ডেন্টিস্ট নে রিস্ক মে বরকত কি দুআ মাঙ্গি হোগি, ক্যোঁকি ইয়ে ডেন্টিস্ট কা মসলা হে। সাইডো পে যায়েঙ্গে ডেন্টিস্ট কে পাস তো ও ফির আপনে আলে সে আপকে দাঁত কি রগড়াই করেগা, তো ফির কোই লাখ গীবত করে সমঝে গালি দে আপকো, আপকি জবান দাঁতো মে নি আয়েগি। এ দাঁতো কে বাদ বাদ কোনে নিকল আতে, ফ্যাক্ট জো বতা রহা আপকো, দাঁতো কে কোনে নিকল আতে হ্যায়, তো ইয়ে খাতে খাতে বাদ বাদ ইসমে টচ হো জাতে হ্যায়, ইয়া ইসসে টচ হোতে রহতে হ্যায়, আর ইউ এক ছালা বন জাতা হ্যায়। জিনকো জবান কি সাইডো পর ছালে পড়তে হ্যায় না, ও বিচারে বোলতে হোগে বহুত দবা লগাই বহুত দবা লগাই ঠিক নেই হতা, আচ্ছা ডাক্তার কে পাশ গে ঠিক নেই হতা, উসনে ভি দবা লগা ইঞ্জেকশন লগায়া, তো উস ডাক্তার কি মালুমাত ইতনি হোগি নেই, বরনা জো সমঝদার ডাক্তার হোগা সমঝদার আদমি হোগা ও আপকো বোল দেগা কি ইয়ে আপ আপনে ডেন্টিস্ট সে মশওয়ারা কর লে, শায়দ উসনে রোজি মে বরকত কি দুআ তো মাঙ্গতে হোগে না, তো ও লেগা পয়সা তো লেগা মশওয়ারা দেনে কা, তো ও আপকো বতায়েগা দেখ কর কে কোন সা দাঁত জো হ্যায় না আপকি জবান সে টচ হো রহা হ্যায় আর উসকি সাইড টচ হো রহি হ্যায়, ফির উসকো মশিন সে রগড়েগা না তো ফির ইনশাআল্লাহ জবান ছালে ভি আপকে ঠিক হো যায়েঙ্গে ও সাইড হোগে, আর ইয়ে আইন্দা ফায়দা ভি রহেগা, ফির কবি এসা হো ফির ডাক্তার সাহেব কি খিদমত মে হাজিরি দেনি পড়েগি, ইয়ে হোতা হ্যায় দাঁতো কা তজরবা ইসলিয়ে মে আর্জ কর রহা হুম। তো জব মেনে ভি কিসি ডাক্টার কো কাহা না, উসনে কাহা ইয়ে ডেন্টিস্ট কা মেটার হ্যায়, তব সে মুঝে তজরবা হুয়া তো বাকাই এসা হি থা, দাঁতো কে কোনে কই নিকল আয়া থা, তো আপনা তজরবা আপকো শেয়ার কর দিয়া মেনে, খুদা না খাস্তা হাজির মে নাজিরিন মে কোই হো এসা তো ইয়ে দেখ লে, মতলব দবাই লগাতে রহেঙ্গে জখম বার বার টচ হোতা রহেগা, তো জখম তো ঠিক হোতা হোগা হি নেই না আপকা, জব তক আসল কাঁটা চলা গিয়া পাঁও কে অন্দর আপ দবাই মলম লগাতে রহে টেবলেট খাতে রহে ইঞ্জেকশন খাতে রহে, জব তক কাঁটা নেই নিকলেগা না আপকা জখম কেসে ঠিক হোগা, ইয়ে ইসকি সুরত হ্যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
মাশা আল্লাহ তাআলা, খুবই চমৎকার একটি ভিডিও ছিল। আর একটা প্রশ্ন করা হয়েছে যা মূলত একটা স্ক্রিপ্টেড ভিডিওর মাধ্যমে কোয়েশ্চেনাল ভিডিও ছিল, দর্শক সাধারণকে খুব চমৎকারভাবে বোঝানোর জন্য প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নের মধ্যে হয়েছিল কি যে সেটার মধ্যে কয়েকজন বসে খাবার খাচ্ছে, তো খাবার খাওয়ার সময় হঠাৎ একজনের মুখে জিহ্বা দাঁতের নিচে চলে আসে, জিহ্বা, তো সে ব্যথা পায়, তো একটু ব্যথার প্রকাশ করে, তো অন্য একজন বলে যে নিশ্চয়ই তোমাকে কেউ গালি দিয়ে স্মরণ করছে বা খারাপভাবে স্মরণ করছে, তো এটার বাস্তবতা কী সেই সম্পর্কে আমিরুল সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আজ আমরা আমাদের গেস্ট নিজামুদ্দিন ভাইয়ের কাছে এটার উত্তর নিব যে আমিরুল সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া কী বললেন এই সম্পর্কে জানবো। জি নিজামুদ্দিন ভাই, যদি বলি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমিরুল সুন্নাতকে, তিনি খুব চমৎকার জবাব দিয়েছেন যে যখন দাঁতের মধ্যে জিহ্বা লেগে যায়, যেটা তারা প্রশ্ন করেছিলেন যে কেউ হয়তো গালি দিয়েছে অথবা গীবত করেছো এই জন্য এটা হয়েছে, আসলে এটার কোনো ভিত্তি নেই। আমিরুল সুন্নাত সেটাই বললেন যে এটা কুপ্রথায় বলতে পারি আমরা,
জি জি,
এটার কোনো আসলে ভিত্তি নেই। তবে সেটা আমিরুল সুন্নাত যেটা মাশওয়ারা দিয়েছেন সেটা হচ্ছে যখন জিহ্বা দাঁতের মধ্যে আটকে যায়, তখন হয়তো বা কোনো দাঁত একটু বেড়ে যায়, একটু দাঁতের কোণা অনেকের একটু বাড়তি থাকে অর্থাৎ সোজা থাকে না, এরকমের কারণে অনেক সময় জিহ্বার মধ্যে দাঁত লেগে যায় অথবা বা সাইডের গালের সাইডের কোনো মাংসের মধ্যে লেগে যায়।
আচ্ছা,
তো তখন তো
ব্যথা অনুভব হয়,
রক্ত বের হয়ে যায়
কিছু ক্ষেত্রে,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রক্ত বের হয়ে যায়, তবে রক্ত খাওয়ারও অনুমতি নেই যেহেতু এটা হারাম রয়েছে। কেউ এটাও যাতে আমরা মনে না করি যে আমার নিজের রক্ত নিজে পান করলাম, নিজেরটাও খাওয়ার অনুমতি নাই। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে দাঁত বিশেষজ্ঞ যে ডক্টর রয়েছে, ডাক্তার,
জি জি,
তার পরামর্শ নেওয়ার জন্য। তাহলে কেউ এটা মনে করতে পারে যে আমি তো অনেক এটার জন্য ওষুধ খেয়েছি, ওষুধ লাগিয়েছি কিন্তু ভালো হচ্ছে না, তো ভালো হবে কীভাবে? আমি যেখানে ওষুধ লাগিয়েছি ক্ষতস্থান তো বারবার আমার এখানে লাগতেছে, জিভ বা দাঁত লাগতেছে,
টাচ করতেছে বারবার,
হ্যাঁ জি, এই জন্য এটার জন্য আগে দাঁতের আগা যদি বেরিয়ে থাকে তাহলে এটাকে ডেন্টিস্টের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে, দাঁত বিশেষজ্ঞের মাধ্যমে এটাকে কেটে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, যাতে ভবিষ্যতে এটা এরকম না হয়। তো আবার বলেছেন যে কারো পায়ের মধ্যে যদি কোনো কাঁটা বিদ্ধ হয়, কাঁটা লেগে যায়, কাঁটাটা যদি আমি বের না করে যতই ওষুধই লাগাই না কেন এটা তো ভালো হওয়ার সম্ভাবনা নাই, আগে কাঁটাকে বের করতে হবে, তো তারপর ওষুধ দিতে হবে। তো আমি ভিতরের মধ্যে ঘাও রেখে, মানে কাঁটা রেখে দাঁতকে আমি যদি সঠিকভাবে এটাকে ডাক্তারের পরামর্শ না নিই তাহলে এটা ক্ষতটা তো থেকেই যাবে। এই জন্য বলা হয়েছে মাঝে মধ্যে এরকম যাদের হয় ডেন্টিস্টের পরামর্শ নেওয়ার জন্য।
মাশাআল্লাহ, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার মাদিনী ফুল ছিল যে আসলেই যে গালিগালাজ করে এমন কোনো কথা না, এটার কোনো বাস্তবতা নেই, যদি এমনটা হয়েই থাকে,
মাঝে মাঝে অনেকের হয়ে থাকে,
জি জি, যদি এমনটা হয়েই থাকে তাহলে এটার কারণ এটাও হতে পারে যে দাঁতের কোনো অংশ বেড়ে গিয়েছে, মাঝে মাঝে এমনিতেও হয়ে যায় অসচেতন,
অথবা আমরা একটু যে সতর্ক যদি থাকি এই ব্যাপারে,
অবশ্যই
খাবার চিবানোর সময় সতর্কতা অবলম্বন করলো এটা,
হ্যাঁ, বেশিরভাগ এই ক্ষেত্রে মানে এই ব্যাপারটা তখনই দেখা যায় যখন আমি অন্য খেয়ালে বা অন্য কোনো
অন্যমনস্ক হয়ে
অন্য কিছু চিন্তা করতে করতে বা কথা বলতে বলতে খাচ্ছি
বা তাড়াহুড়ো করে,
হ্যাঁ তাড়াহুড়ো করে খাচ্ছি, হঠাৎ করে লেগে যায়, এরকমটা হয়। নাহলে স্বাভাবিক ঠান্ডা হয়ে খেলে, যেমন আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন এই ব্যাপারটা বারবার হতো, কারণ তখন একটা চঞ্চল ভাব থাকে, হ্যাঁ দৌড়াদৌড়ির মধ্যে থাকে, তো এগুলো হতো, কিন্তু আমার মনে পড়ে না লাস্ট টাইম এরকম কখন হয়েছিল,
জি,
তো এটা স্বাভাবিক, মানুষের সাথে অনেক কিছু হতেই পারে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা যে কোনো বিষয় হোক, যে কোনো সমস্যা হোক, আমরা মানে একটা অবাস্তব সমাধান বা অবাস্তব কারণ দাঁড় করাবো না, বরং এটার লজিক্যালি যে একটা সমাধান আছে সেটা আমরা বের করার চেষ্টা করব, সেভাবে আমরা সলভ করার চেষ্টা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের যেই বিষয়টা ছিল সেটা কিন্তু খুব দারুণ, সেটা হচ্ছে যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্ব গঠন। তো ব্যক্তিত্ব গঠন সম্পর্কে নিজামুদ্দিন ভাই আপনি কী বলেন, ব্যক্তিত্ব গঠন দ্বারা কী উদ্দেশ্য, কী বোঝায় এটা?
আসলে আমরা যেহেতু মুসলমান,
আচ্ছা,
তো সেই হিসেবে বলছি, মানুষের চারিত্রিক বিকাশ, চারিত্রিক সৌন্দর্য বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে ইসলাম আমাদেরকে অনেক বিশেষ তাগিদ দিয়েছেন, ভালো গুণের গুণ অর্জনের মাধ্যমে এবং খারাপ যেই কাজ রয়েছে এটা পরিহারের মাধ্যমে।
আচ্ছা,
তো ইসলামের শরীয়ত এটার প্রতি অন্যতম একটা গুরুত্ব দিয়েছেন যে নিজের ব্যক্তিত্ব গঠন কিভাবে করবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেন যে আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানে প্রেরিত হয়েছি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আমাকে পাঠানো হয়েছে আমি যেন উম্মতদেরকে আল্লাহর বান্দাদেরকে উত্তম চরিত্র অর্থাৎ চরিত্র গঠনের পূর্ণতা দান করি। তো সেই হিসেবে আর উত্তম চরিত্র যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডল আদর্শ, তো কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে রাসূল পাকের আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন জবাব দেয় অর্থাৎ আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
সুবহানাল্লাহ সুবহান,
যে এটার তর্জমা হচ্ছে এবং নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত বা আপনার চরিত্র সুমহান। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, তখন তিনি বলেছিলেন যে খুলুকুহুল কোরআন,
সুবহানাল্লাহ,
আমার প্রিয় নবীর চরিত্র হচ্ছে গোটা কোরআন,
আল্লাহু।
তো সেই কোরআন আমাদেরকে চরিত্র গঠনে, ব্যক্তিত্ব গঠনের অনেক দিক নির্দেশনা দিয়েছেন। যেমন সূরা হুজরাতের মধ্যে অনেকগুলি দিক নির্দেশনা দেওয়া হয়েছে চরিত্র গঠনের ক্ষেত্রে, ব্যক্তিত্ব গঠন কিভাবে করব।
জি,
সূরা হুজরাতের 11 নং আয়াতে এরশাদ হয়েছে, বাংলা তর্জমা, কাউকে উপহাস না করা, কাউকে ছোট মনে না করা, অন্যের দোষারোপ না করা, অন্যের দোষ অন্বেষণ না করা, কারো নাম বিকৃত না করা এবং মন্দ নামে না ডাকা। এই হলো 11 নং আয়াতের মধ্যে এগুলি রয়েছে।
আচ্ছা,
তো উপহাস কি, মানুষকে ছোট করা, মানুষকে লজ্জা দেওয়া, এটা অন্যের দোষ অন্বেষণ না করা, যে অনেকের মধ্যেই দোষ থাকে, আসলে এই দোষে গুণে আমরা তো মানুষ, তো মুসলমানের দোষ অন্বেষণ না করে পারলে আমাদেরকে দোষ গোপন যদি করতে পারি, হাদিসে মুবারাকার দিকে যেতে হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা,
সুবহানাল্লাহ সুবহান,
যে ব্যক্তি মুসলমানের দোষকে গোপন করলো, গোপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন। কত বড় একটা নিয়ামতের কথা, তা আমি আরেকজনের দোষ কেন অন্বেষণ করব, আমার দোষের তো শেষ নাই।
অবশ্যই
আমি যদি আখেরাতের মধ্যে কোটি কোটি মানুষের সম্মুখে লজ্জা থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে অন্যের দোষ ধরা থেকে বিরত থাকতে হবে।
অবশ্যই
এইটাই সূরা হুজরাতের মধ্যে এটা বলা হয়েছে, অন্যের দোষারোপ না করা, এটাও নিজের ব্যক্তিত্ব গঠনের একটা মাধ্যম, এটা থেকে বেঁচে থাকা।
জি জি,
কারো নাম বিকৃত করা, অর্থাৎ নাম রাখছে আব্দুর রহমান, অন্যভাবে নামটাকে বিগড়িয়ে ফেলা অথবা মন্দ নামে ডাকা, যেটা সে অপছন্দ করে, এটা থেকেও নিষেধ করা হয়েছে। তারপরে 12 নং আয়াতে বলা হয়েছে পশ্চাতে কারো নিন্দা না করা, পেছনে কারো নিন্দা পরনিন্দা তা কাউকে খারাপ মনে না করা এবং অধিক ধারণা বা অনুমান না করা, অর্থাৎ মন্দ ধারণা থেকে বিরত থাকা। কেননা অনেক সময় আমরা যেটা ধারণা করি সেটা সত্য হয় না, কারো বিপক্ষে কারো বিরুদ্ধে আমরা এই জিনিসটা ধারণা করলাম কিন্তু দেখা যাচ্ছে এর বিপরীত হলো, এই জন্য ধারণা থেকেও বেঁচে থাকা উচিত অনুমান থেকে। গিবত অন্বেষণ না করা, না খোঁজা মানুষের সবগুলো মোটামুটি কাছাকাছি, পরনিন্দা, গিবত, হিংসা ইত্যাদি, যদি আমরা এগুলি থেকে যদি বেঁচে থাকি তাহলে আমাদের ব্যক্তিত্ব যেটা রয়েছে, ব্যক্তিত্ব গঠন বলি বা চরিত্র গঠন বলি, এটাতে আমাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার মেদিনী ফুল, যে আসলেই ব্যক্তিত্ব গঠন, আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারি ব্যক্তিত্ব তো সবার আছে, আবার নতুন করে ব্যক্তিত্ব গঠন কেন বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট কেন? আসলে ব্যক্তিত্ব হওয়াটাই কিন্তু সব কিছুর সমাধান না বা জরুরি না। জরুরি কোন বিষয়টা? জরুরি হচ্ছে সামাজিক ব্যক্তিত্ব, আদর্শ ব্যক্তিত্ব গঠন। যে যেই ব্যক্তিত্ব সমাজে সমৃদ্ধ, যেই সমাজে সমাদৃত, যেই ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে, সেই ব্যক্তিত্ব এর দ্বারা উদ্দেশ্য। তো এই এমন ব্যক্তিত্ব অর্জনের জন্য কি কি মেদিনী ফুল হতে পারে সেখান থেকে আমরা কিছু বিষয় জানলাম, যে সেটার মধ্যে হতে এটি হচ্ছে যে অন্যের দোষ খোঁজাখুঁজি। প্রথম কথা তো অন্যের দোষ সে অন্বেষণই করবে না, খুঁজবেই না, হ্যাঁ খুঁজবেই না। দ্বিতীয়ত, যদি কারো দোষ অনাকাঙ্ক্ষিতভাবে তার চোখে পড়ে গেল বা যেভাবেই সে কারো দোষ জানতে পারলো, তখন সেই দোষটা লুকাবে। কারণ একটা কথা স্মরণ রাখতে হবে যে কেউই আমরা দোষমুক্ত না, সাধারণ মানুষ দ্বারা ভুল হয়ে যায়। তো আজ যদি আমি তার ভুল প্রকাশ করে দেই, কাল এমন যেন না হয় যে আমার ভুলটাও প্রকাশ হয়ে যায়। তো হাদিস শরীফে এসছে যে অন্যের দোষ লুকাবে, আল্লাহ তাআলা তার দোষ গোপন করবে। তো আমরা যদি আমাদের দোষ গোপন রাখতে চাই, তো অন্যের দোষ নিয়েও কাদা ছোড়াছড়ি থেকে আমাদের বাঁচতে হবে। এরই সাথে যদি আমরা সেটা জেনেও যাই, অর্থাৎ কি হয়ে যায়, প্রথমে তো দোষ খুঁজলাম না, তারপর দোষ জেনে গেলাম, লুকিয়ে রাখলাম, তো আমরা যেন কি না করি, লুকিয়ে লুকিয়ে কারো সামনে গিয়ে বলতেছি,
এটাও মনে করে
জি জি
আমি তো মিথ্যা বলছি না,
ও হ্যাঁ
দোষটা বলতেছি, আমি তো সত্যি বলতেছি।
হ্যাঁ,
তো মনে রাখা উচিত সত্য বলাটাই কিন্তু গীবত।
আচ্ছা,
পেছনে বলাও গীবত, সামনে অনেকে বল, আবার এটাও ধারণা করি যে সামনে বললে তো গীবত হয় না।
হ্যাঁ,
তো পেছনে বলাও গীবত, সামনে বলাও গীবত, যদি গীবতের নিয়ত হয় তার মনে কষ্ট দেওয়ার জন্য হয়।
গীবত তো
জি সংশোধনের জন্য যদি হয় তাহলে পার্সোনালিটি মানে ব্যক্তিগতভাবে তাকে বোঝানো দরকার, এটা হচ্ছে সত্য। আর যদি মিথ্যা বলা থাকে তাহলে ওইটা তো বহতান, ওইটা তো হারাম রয়েছে, ওইটা তো আরও কঠিন গুণা রয়েছে। এই জন্য সত্য হোক মিথ্যা হোক, অপরের দোষ ত্রুটি থেকে আমাদেরকে বিরত থাকা চাই
ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্য হোক কিংবা মিথ্যা, অপরের দোষ ত্রুটি আমরা প্রকাশ করা থেকে যেন বিরত থাকি। আরেকটা কথা হচ্ছে, একটা ব্যক্তিত্ব, যে আদর্শ ব্যক্তিত্ব, সে কখনো মানুষের বিষয় নিয়ে সবসময় লেগে থাকে না। হ্যাঁ, যাদের মস্তিষ্ক ছোট হয়, মানসিকতা ছোট হয়, যারা ন্যারো মাইন্ডেড হয়, তারা কি করে, তারা মানুষের পিছে লেগে থাকে, দোষ খোঁজা শুরু করে দেয়। হ্যাঁ, প্রথম কথা তো দোষ পেয়ে গেলে তো সেটাকে ডঙ্কা বাজায়, যদি নাও পায় তাহলে খোঁজা শুরু করে দেয়, যদি তারপরও না পায় তাহলে মিথ্যা রটনা করে, এটি মিথ্যা রটায় কোনো না কোনোভাবে, বাস তার কোনো খেয়ে দেয়, কোনো কাজ নেই, মানুষকে জাস্ট বদনাম করতে হবে, এতটুকুই তার উদ্দেশ্য। তো এমন অনেক মানুষ আসে যারা বদনাম করতে করতে কবরে চলে যায়, আল্লাহ তাআলা ভালো জানে তাদের সাথে কবরে কী হয়, কিন্তু যেই ব্যক্তি একটা আদর্শ বহন করে সবার কথা থেকে দূরে থেকে নিজের কাজে কাজ রেখে শরীয়ত মোতাবেক কিছু করতে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে উন্নতি দেখায়, আখিরাতে উন্নতি।
আর এরকম ভাবে ইন্তেকাল করলে
জি জি
দোষ খুঁজতে খুঁজতে বা, তাহলে এটা কিন্তু আল্লাহ আল্লাহ এবং তার রাসূল তো অসন্তুষ্ট হন, পাশাপাশি নিজের ব্যক্তিত্ব সমাজের মধ্যে বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই ব্যক্তিত্ব গঠনের মধ্যে কখন আমরা ব্যক্তিত্ব গঠন করতে পারবো? তো ব্যক্তিত্ব গঠন করতে হলে কিন্তু জ্ঞান থাকা চাই। যদি মূর্খ হয়, যদি ইসলামী জ্ঞান বা দুনিয়াবী জ্ঞান কোনো জ্ঞানে নাই
থাকে
জি, তাহলে কিন্তু তার দ্বারা ব্যক্তিত্ব গঠন কীভাবে করবে সেটাও তার দ্বারা বোঝা সম্ভব হয় না। কেননা যারা আলিম রয়েছেন, যারা জ্ঞানী রয়েছেন, তাদের প্রশংসা কিন্তু আল্লাহ পাক করেছেন।
অবশ্যই,
যেমন এক আয়াতে মোবারাকার মধ্যে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, যারা আলিম, তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। তাহলে এখানে জ্ঞানের মর্যাদাও কিন্তু দিতে হবে।
অবশ্যই,
তো জ্ঞান যদি থাকে, কোরআন সুন্নার জ্ঞান, শুধু আমি বলছি না, দুনিয়াবী জ্ঞানও আমাদের দুনিয়াতে চলার জন্য,
শরীয়তসম্মত যে জ্ঞানগুলো,
বিশ্ব
আমাদের জানা দরকার,
সফর করার জন্য অনেক জ্ঞানেরই প্রয়োজন। তবে আমরা ইসলামী জ্ঞানকে প্রাধান্য দিই, দিন ইসলামের যে ইলমে দিন যেটা, এটাকে প্রাধান্য দিয়ে দুনিয়াবী জ্ঞানও আমরা অর্জন করি, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন আমি পড়তে জানি না, ইলমে দিন বলতে আমার কাছে কিছুই নাই, কিন্তু আমরা অন্য দুনিয়াবী জ্ঞান নিয়ে যদি আমরা ডুবে থাকি, তাইলে কিন্তু আবার এটা আমার জন্য এটা ব্যর্থতা। তো এই জন্য জ্ঞান অর্জনও আমাদেরকে করতে হবে, আর জ্ঞান অর্জনের মাধ্যম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল,
সুবহানাল্লাহ,
আমির আহলে সুন্নাতের প্রশ্নোত্তর পর্ব, এটাও যদি আমরা দেখি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জ্ঞানের ভাণ্ডার অর্জন হবে। আর আমাদের এই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের নিজের ব্যক্তিত্ব সুন্দরভাবে গঠন করতে পারবো।
অবশ্যই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই যদি কোনো ব্যক্তির জ্ঞানই না থাকে বা অজ্ঞ থাকে, তো সে যেমনই আছে তেমনটাই তার জন্য ঠিক আছে। কিন্তু যখন জ্ঞান থাকবে, হ্যাঁ, তার ভিতর নৈতিক শিক্ষা থাকবে, তখন সে চিন্তা করতে পারবে, ব্যবধান পার্থক্য বের করতে পারবে যে এই ব্যক্তিত্বটা খারাপ, এই ব্যক্তিত্বটা ভালো। তো তখন সে খারাপ ভালো যাচাই করে ভালোটা গ্রহণ করতে পারবে। আর অন্যদিকে যদি জ্ঞানী না থাকে, ইসলামী আদর্শ যেটা, নবীর আদর্শ যেটা, যদি সে কোনো একটা ফিল্ডে জ্ঞান অর্জন করলো, হ্যাঁ, সে খুবই পারদর্শী কোনো একটা দুনিয়াবী ক্ষেত্রে, কিন্তু দেখা গেল তার ভিতর নবীর আদর্শ নেই, নবীর আদর্শ নেই, তো তার সংস্পর্শে যারা আসবে সবসময় তার সে তাদের ঘৃণার পাত্রই হবে। কেননা যদি কেউ নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চায়, তাহলে অবশ্যই তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সর্বপ্রথম আদর্শ সম্পর্কে জানতে হবে এবং সেটা গ্রহণ করতে হবে। আর সেটা গ্রহণ করার মাধ্যমেই কিন্তু সে অন্যদের কাছে প্রিয় পাত্র হতে পারবে। এই ব্যাপারে যদি আরও কিছু মাদানী ফুল দিতে।
জি, এর মধ্যে আরেকটি সুন্দর ফর্মুলা হচ্ছে উত্তম চরিত্র।
জি,
যেমন উত্তম চরিত্রের ব্যাপারেও এসেছে, হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমলের মিজানে, অর্থাৎ মিজানের পাল্লায় আমল উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কোনো আমল নেই, কোনোটি নেই। উত্তম চরিত্র হচ্ছে সর্বোত্তম আমল, এটা মিজানের পাল্লা হাশরের ময়দানে উত্তম চরিত্রকে যখন রাখা হবে, এটা
সবচেয়ে ভারী
ভারী হয়ে যাবে। উত্তম চরিত্রটাই হচ্ছে আমরা মুসলমান হিসেবে আল্লাহ হাবিবের আদর্শকে গ্রহণ করা, সাহাবা ও আহলে বাইতের আদর্শ গ্রহণ করা, এবং আউলিয়ে কেরাম, আউলিয়ে কামিলিন, তো ওলামায়ে আমিলিন, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের চরিত্র সুন্দর হবে, আর চরিত্র সুন্দর হলে ব্যক্তিত্ব সুন্দর হবে
ইনশাআল্লাহ।
আর ব্যক্তিত্ব যখন সুন্দর হয়ে যাবে, সমাজে তার মর্যাদাও বেড়ে যাবে।
অবশ্যই,
যদিও আমরা সমাজের মর্যাদার কি আশাবাদী না, কিন্তু আল্লাহ তাআলাই উত্তম চরিত্রের অধিকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দেন।
অবশ্যই অবশ্যই। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই ওলামায়ে কেরাম যারা রয়েছে বা যাদেরকে আমরা সম্মানের চোখে দেখি, তারা যে এই সম্মানটা অর্জন করতে পারে বা তারা যে সম্মানটা পায়, এর কারণ কি? কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে। তো আমরাও যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শকে ব্যক্তি জীবনে ধারণ করতে পারি আর সেইভাবে নিজের ব্যক্তিত্ব গঠন করতে পারি, তো অবশ্যই আমি সমাজে সবার প্রিয় এবং সম্মানিত হতে পারবো। তো আমরা যারা আমাদের সাথে কলের মাধ্যমে সংযুক্ত হয়েছে, তো তাদের কলও নিব। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ তৈজুর রহমান, আমি বরিশাল বাবুগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখে আপনাদের প্রোগ্রামগুলো আমার ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা বরকত দান করুক, যা দেখছেন তা শিখে আমল করার তৌফিক দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন।
আমি গাজীপুর থেকে, আপনাদের মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে, আমি সব সময় দেখি, পরিবারের সবাই দেখে, উনাদের কাছেও ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো, কোনো ভালো জিনিসকে ভালো লাগাও কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া। কারণ মাঝে মাঝে হয় কি, মানুষের ভালো জিনিসও ভালো লাগে না, তখন আল্লাহ তাআলার দরবারে তওবা করা দরকার। কিন্তু এটা খুবই একটা চমৎকার গুণ, ভালো জিনিসকে ভালোভাবে যে অন্তরে ধারণ করতে পারে। আল্লাহ তাআলা আপনাকে মদিনী চ্যানেলে যা আলোচনা করা হয় তা নিজের আমলেও ধারণ করার তৌফিক দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন।
আমি রাকিবুল ইসলাম তেঁতুলিয়া থেকে বলতেছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি। আজকের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি? এটি আমি দেখি, এটি দেখে আমি অনেক কিছু শিখতে পারি এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করি।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তেঁতুলিয়া থেকে, আলহামদুলিল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি প্রান্তে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আলহামদুলিল্লাহ তাআলা মদিনী চ্যানেল বাংলার মাধ্যমে কুরআন ও হাদিসের বার্তা পৌঁছে যাচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শ পৌঁছে যাচ্ছে। তো অবশ্যই অনুরোধ করব, এভাবেই আমাদের সাথে থাকবেন। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল ব্যক্তিত্ব গঠন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্পর্কে। তো আমরা এই সম্পর্কে আরও কিছু জানব। জি নিজাম,
ব্যক্তিত্ব গঠনে আমরা আরেকটা জিনিস নিয়ে নিতে পারি, যেমন একটা হাদিসে মোবারকা আমি ইরশাদ করছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজেদার উবৈকুলের সরদার হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈমানের পর সবচেয়ে উত্তম হচ্ছে, উত্তম আমল হচ্ছে মানুষকে ভালোবাসা। ঈমানের পর সবচেয়ে উত্তম আমল মানুষকে ভালোবাসা।
সুবহানাল্লাহ।
এখন পূর্বে যে বিষয়গুলো আমরা অ্যাড করেছি এগুলোর সাথে কিছুটা মিল রয়েছে। যখন আমি, আমার থেকে হিংসা দূরীভূত হয়ে যাবে, আমি যখন কারো দোষ অন্বেষণ করব না, যখন কারো গীবত করব না, অটোমেটিকলি তার সাথে আমার ভালোবাসা সম্পর্ক হয়ে যাবে। কারণ ভালোবাসার মানুষকে কখনো মানুষ দোষারোপ করতে পারে না। তো সেই হিসেবে আল্লাহ রাসূল বলেন যে মানুষকে ভালোবাসা, এটা ঈমানের পর সর্বোত্তম একটি আমল। মানুষের মধ্যে এবার আপনার আপনজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সবাই কিন্তু রয়েছে, এক নামে সবাই ইনসান, মানুষ। কিন্তু এবার আমাদের বোঝা উচিত সকল মানুষের কথা এখানে বলা হয়েছে। মানুষকে ভালোবাসা যদি উত্তম আমল হয়, তাহলে আমার পরিবারের আপনজনদেরকে ভালোবাসা কেমন
অধিক উত্তম?
আমাদের সন্তানাদি, স্ত্রী সন্তান, স্বামী, মা, বাপ, ভাই,
তাদের তো হকও রয়েছে,
তাদের তো হক আরও
বিশেষভাবে
বেশি রয়েছে। তো সেই হিসেবে আমরা যদি আপনজনদেরকেও ভালোবাসি, পাশাপাশি দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান, মোট কথা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নবী পাকের উম্মত, মুমিন মুসলমান যারা, আমরা সবাইকে ভালোবাসব
অবশ্যই।
এবং মুমিন বলতে এখানে যদি যে গুনাহগারদেরকে ভালোবাসবো না, সবাইকে ভালোবাসবো একটা নিয়তে, যারা লাঞ্ছিত রয়েছে, কুফরিয়াতের মধ্যে রয়েছে, আমরা চেষ্টা করব তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে।
বুজুগানে দিনের বাণীও রয়েছে যে আমরা গুনাহগারকে না, বরং গুনাহকে অপছন্দ করব।
জি, গুনাহগার তো আমরা নিজেও, সবাই তো গুনাহগার,
গুনাহকে অপছন্দ করব। আর কারণ আমরা যদি কারো থেকে দূরেই সরে যাই, তাহলে তাকে বোঝানোর সুযোগ কখন পাব? সেও তো সেই গুনাহতে নিমজ্জিত হতে থাকবে, এক সময় ডুবে সেই গুনাহের মধ্যেই মারা যাবে
মানুষ।
আমাদের তো দায়িত্ব রয়েছে নেকির দাওয়াত থেকে।
যতই খারাপ হোক, যখন আপনি, আমি, আমরা যখন ভালোবাসা দেব,
অবশ্যই
ভালোবাসবো, মহাব্বত দেব, তাহলে কিন্তু সে আমার কাছে ফিরবে
অবশ্যই। ভালোবাসার, আমি মনে করি ভালোবাসার জন্য কোনো কারণ থাকা দরকার না, ঘৃণা করার জন্য কারণ থাকা দরকার। আর ভালোবাসাও আল্লাহ তাআলার জন্য, আর কাউকে যদি ঘৃণাও করি সেটার মধ্যেও যেন, সেটাও যেন আল্লাহ তাআলার জন্যই হয়। অর্থাৎ সে যদি কোনো শরিয়াত বা শরিয়ত যাকে ঘৃণা করার অনুমতি দেয় তাকেই যেন আমরা ঘৃণা করি, কখনো নিজের কারণে। কারণ স্বাভাবিক ক্ষেত্রে হয় কি, আমরা মানুষকে ভালোবাসার জন্য অনেক কারণ খুঁজি, কিভাবে সে আমাকে কোনো কিছু কখনো দিয়েছে কি না, সে আমার কোনো উপকার করেছে কি না, বা সে আমার সাথে ভালো ব্যবহার করেছে কি না, সম্মান দিয়েছে কি না, হেসে কথা বলেছে কি না, সেই সময় যখন একটা তর্ক চলতেছিল আমার সাপোর্ট নিয়েছে কি না, বা কোথাও গেলে আমাকে সাথে নিয়ে গেছে কিনা, আমরা এরকম কারণ খুঁজি ভালোবাসার জন্য। কিন্তু ঘৃণা করার জন্য ছোট সে আমার দিকে রাগ করে তাকাইছিল, শেষ, আমি তাকে ভাল লাগে না তাকে আমার। তো ঘৃণা করার জন্য আমরা ছোট ছোট কারণ, ঘৃণা করার জন্য আমাদের জন্য যথেষ্ট হয়, কিন্তু ভালোবাসার জন্য আমরা অনেক বড় বড় কারণ খুঁজি। তো সমাজটা এইভাবে উল্টো পথে চলছে, আমাদেরকে এটা সোজা করে নিয়ে আসতে হবে আর সবাইকে আল্লাহ এবং তার রসুলের জন্য ভালোবাসতে হবে।
জি, আর কেউ যদি আমার সাথে অন্যায় করেই ফেলে,
জি জি,
বা খারাপ আচরণ করে, তাহলে মহৎ গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। মানুষ ঝগড়া হতে পারে, আবার মীমাংসার তো ব্যবস্থা রয়েছে। তো হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এভাবে বর্ণিত রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে লজ্জিত ব্যক্তির ভুল ত্রুটি ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহ ক্ষমা করে দিবে।
সুবহানাল্লাহ।
এখন দেখা যাচ্ছে সমাজে কিছু মানুষ আমরা এরকম রয়েছি, আমি অন্যায় করেছি আপনার সাথে, আমি ক্ষমাও চেয়েছি, আমি লজ্জিত হয়েছি, কিন্তু তারপরও আপনি আমাকে ক্ষমা করছেন না, এরকম মানুষও দেখা যায়। এমন ক্ষোভ, এমন রাগ, এমন বিদ্বেষ থাকে যে কেউ তো এরকম চিন্তা করে যে মরণের আগে ওর বাড়িতে যাব না।
হ্যাঁ, বলেও দেয় মরলেও তোর আমি মাফ করব।
জি, তবে এটাই উচিত, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিলেন যে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ।
এই জন্য আমরা যদি আমাদের আপনজনদেরকে, যার সাথে আমার মনোমালিন্য হবে তাকে যদি আমি ক্ষমা করে দিই, ইনশাআল্লাহ তাআলা আমার জীবনের গুণ তো মাফ হয়ে যাবে।
আরেকটি চমৎকার হাদিস,
এটার মাধ্যমেও কিন্তু আমাদের ব্যক্তিত্ব গঠন করা সম্ভব।
অবশ্যই, এটাও একটি ব্যক্তিত্বের আদর্শ অংশ যে মানুষ যদি ভুল করে তাহলে সহজে তাকে ক্ষমা করে দেয়া, এর দ্বারা মানুষের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, একটা ভালো গুড কমিউনিকেশন ডেভেলপ হয়। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি খুবই চমৎকার হাদিস শরীফ। আমরা ক্ষমা না করার পিছনে বা মাঝে মাঝে হয় কি, ঝগড়া হয়ে যায়, তখন সে তাকে ক্ষমা করে না, সে তাকে ক্ষমা করে না, কারণ আমি তার সামনে মাথা নত করব না। তারা এটাকে মাথা নত করা মনে করে, যেটা মূলত সমাধান বা সমঝোতা, পারস্পরিক সমঝোতাকে, মীমাংসাকে তারা কি করে, মাথা নত করা মনে করে। অথচ হাদিস শরীফে এসছে, মা তাওয়াদা লিল্লাহি আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য কারো কাছে বিনয়িতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়,
হ্যাঁ,
তাকে সুউচ্চ মর্যাদা দান করে। তো আমি মনে করছি আমার ছোট মস্তিষ্কে, ভুল মস্তিষ্কে, শয়তানের প্ররোচনায় পড়ে, যে আমার তো সম্মান কমে যাবে, আমার তো সম্মানই থাকবে না, আমি আগে গিয়ে কথা বলে ফেলবো, আগে মাফ চেয়ে ফেলবো।
এটা তো অথচ অহংকারের শামিল,
অহংকারের শামিল,
কিন্তু এটা কবিরা গুণা রয়েছে।
অবশ্যই,
যেমন নাকি হাদিসে মোবারক এরকমও রয়েছে, যে ব্যক্তি নিজ থেকে আগে গিয়ে তার সাথে সালাম দিবে, কথা বলবে, সে কিন্তু অহংকার মুক্ত হয়ে যাবে, তার ফজিলত বেশি। এজন্য আমরা চেষ্টা করতে হবে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, হইতেই পারে, আমি আগে কথা বলবো, আমি আগে তার সাথে,
এটাও একটা সুন্দর ব্যক্তিত্বের উদাহরণ।
জি,
যে আমি গিয়ে মাফ চাইলাম, ঝগড়া বিবাদ থেকে সবসময় দূরে থাকবো,
দূরে থাকবো,
সমাধানে সবসময় এগিয়ে আসবো। এমন যেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়, আমাদের ব্যক্তিত্ব গঠন যেন এভাবেই হয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার একটি বিষয়, ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন স্কিলও থাকা দরকার, অর্থাৎ কীভাবে কথা বলবো, হ্যাঁ, মানুষকে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যদি জীবনে আমরা আদর্শ দেখি, তো কীভাবে ভালোবাসায়, ছোটদেরকে ভালোবাসায়, তারপর
জি হাদিসে মোবারকা তো রয়েছে যে এভাবে মান লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইয়াক্কার কাবিরানা ফালাইসা মিন্না।
জি জি জি,
যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, এবং বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না, সে আমার দলভুক্ত নয় না, বিয়ে পাক এরশাদ করেন, সে আমার উম্মতের মধ্যে, আদর্শিক উম্মতের মধ্যে পড়ে না। তো আমাদেরকে খুব চমৎকার বলেছেন, তো বড় যারা রয়েছে, দুইজন ঝগড়া হলে
জি
অবশ্যই দুজন সমান হবে না, একদিন একই টাইমের নাও হতে পারে। তো আমি যদি ছোট হই, বড়কে সম্মান করে, শ্রদ্ধা করে আমি ক্ষমা চেয়ে নেব, আর যদি আমি বড় হই তাকে স্নেহ করে তাকে আমি ক্ষমা করে দিই।
তাহলে কিন্তু সবসময় আমি আমার দিকটা নিয়ে চিন্তা করি, কারণ কাল কিয়ামতের দিন আমার ব্যাপারে আমাকেই কিন্তু উত্তর দিতে হবে, আমার ব্যাপারে আপনাকে উত্তর দিতে হবে না, আপনার ব্যাপারে আমাকে দিতে হবে না। তো আমি যেন আমারটা নিয়ে চিন্তা করি এবং আমার যেটা দায়িত্ব সেটা যেন পালন করে দেই। আর সেটা কিভাবে, যে যদি এই আমরা মানুষের সাথে কমিউনিকেশনটা যদি ভালো করতে চাই, রিলেশন ভালো করতে চাই, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকা খুবই জরুরি। আর এই বৈশিষ্ট্যগুলো ছাড়া আদর্শ ব্যক্তিত্ব গঠন কখনোই সম্ভব না।
জি অবশ্যই, এই বৈশিষ্ট্য আমাদের কাছে আসলে অনেকগুলো বৈশিষ্ট্যের কথায় বলা হয়েছে, আরো অনেক রয়েছে।
এটা তো আসলে
সামগ্রিক একটা বিষয় এটা।
হ্যাঁ, ব্যক্তিত্ব গঠনের ব্যাপারটা অনেক সামগ্রিক বিষয় আর অনেক একটা বললে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এটার মধ্যে আছে। এক একটা বিষয় যদি নিয়ে নেই, ব্যক্তিত্ব গঠনের মধ্যে কমিউনিকেশন স্কিল পড়ে যায়, ব্যক্তিত্ব গঠনের মধ্যে সেলফ কনফিডেন্স পড়ে যায়। সেলফ কনফিডেন্সকেই যদি আমরা একটু, আপনি যেহেতু অহংকারের কথা বলছেন, অহংকারের কথা বলছেন, তো মাঝে মাঝে হয় কি, মানুষ ব্যক্তিত্ব গঠনের মধ্যে বিভিন্ন বাইরের স্পিকার থেকে তারা সেলফ কনফিডেন্সের ব্যাপারে শুনে, তো সেলফ কনফিডেন্সের ব্যাপারে শুনে তারা সেলফ কনফিডেন্সকে মানে এভাবে প্রকাশ করে, অহংকার করে বসে। এর মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে অ্যারোগেন্স আর সেলফ কনফিডেন্সের মধ্যে, সেটা তারা সেই সূক্ষ্ম পার্থক্যটা টানতে পারে না। হ্যাঁ, সেলফ কনফিডেন্স দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমার মধ্যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে যেন আমি মনে করি, সেই যোগ্যতা দিয়ে আমি কিছু করতে পারবো, আমার দ্বারা কিছু হবে,
আত্মবিশ্বাস থাকা,
আত্মবিশ্বাস থাকা নিজের উপর, যে একটা বিশ্বাস থাকা নিজের প্রতি যে আমি এটা করতে পারবো, হতাশায় না ভোগা। কারণ মাঝে মাঝে হয় মানুষের সে অনেক কিছু করতে পারে, মানে তার কাছে সক্ষমতা থাকে, কিন্তু শুধু নিজেকে ওই হতাশ ভেবে যে না আমি পারবো না, হতাশ হয়ে যায়। হ্যাঁ,
সে ইচ্ছা শক্তিকে কাজে লাগায় না,
সে ইচ্ছা শক্তি বা বলতে পারেন তার কাছে উইল পাওয়ারেরও অভাব থাকে, তো সে কি করে, পিছিয়ে পড়ে। তো এটাকে বলা হয়েছে কি, এই ক্ষেত্রে আমরা সেলফ কনফিডেন্স এনে কাজের মধ্যে যেন এগিয়ে যাই। এটার অর্থ কখনোই অ্যারোগেন্স না, যে না সে পারে না, তার থেকে তো বেশি আমিই পারি, হ্যাঁ সব মানুষ থেকে বেশি আমিই পারি, আমিই করতে পারবো, কেউ পারবে না, এই জাতীয় জিনিস যদি চলে আসে তাহলে কিন্তু এটা অহংকারের সামিল। কিন্তু যদি সেলফ কনফিডেন্স, যেটা সঠিক অর্থ, সেটাতে যদি আমরা নেই, তাহলে এই বিষয়টা খুবই প্রশংসনীয় আর একটা ব্যক্তিত্ব গঠনে, পার্সোনালিটি ডেভেলপমেন্টে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে।
আসলে আমরা
জি জি
আমাদের যে ইসলাম, আসলে ইসলাম একটি আরেক দৃষ্টিকোণ থেকে এটাও বলতে পারে প্রাকৃতিক ধর্ম। ইসলাম একটি প্রকৃতির ধর্ম, শরীয়ত হলো মানবিক বিধান। তো একজন মানুষকে বিশ্বাসী মুমিন ও অনুগত মুসলিম হতে হলে তার প্রাথমিক কিছু গুণাগুণ থাকা
অবশ্যই জরুরি
প্রয়োজন। আর এই গুণাবলীটি কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। তো নানাভাবে অনেক গুণাগুণ মানুষের থাকা প্রয়োজন, যেমন সৃষ্টিকর্তার এবং সৃষ্টিকুল, তাদের সাথে আমাদের কী সম্পর্ক, সেটা হলো লক্ষ্য হলো স্রষ্টা এবং সৃষ্টির সঙ্গে তার প্রাপ্য অধিকার অনুযায়ী যথাযথ আচরণ বা কর্ম সম্পাদন করা। তা আমার স্রষ্টা আমাকে কেন সৃজন করেছেন, স্রষ্টা আমার কাছে কী চান, এবং সৃষ্টি যাদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের কী অধিকার, কী হক রয়েছে, এটা আমাদের কারো কাছে আমরা পাব, কাউকে দেব। তো এটির মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলার হক হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা,
অবশ্যই
আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না করা, শিরক না করা, কুফুরি বাক্য না বলা। তো আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসা, তাজিম করা, ইজ্জত করা, যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন একজন মহান ব্যক্তি যাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ, অবশ্যই অনুসরণ করতে হবে, যাকে মরণে, কবরে, মিজানে, ফুলচেরাতে, হাঁসরে, সব জায়গা যার সুপারিশ আমাদের লাগবে, সেই রসুল পাকের আদর্শকে ভুলে গেলে কিন্তু চলবে না। তো আমাদের মূল উদ্দেশ্য এটাই, ব্যক্তিত্ব গঠন আর চরিত্র গঠন, যেটা আমরা করি রসুল পাকের আদর্শ আমাদের মধ্যে অবশ্যই লাগবে।
যেটা কবরে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নগুলো করা হবে তার মধ্যে তো একটা যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো, তো যখন সেটা যখন জিজ্ঞেস করা হবে, যদি আমি পৃথিবীতে নিজের আমলের মাধ্যমে বাস্তবিক পক্ষে তার অনুসরণ নাই করে থাকি তাহলে আমি তাকে চিনব কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে কারা চিনবে? যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের যে আদর্শ রয়েছে সেই আদর্শ অনুযায়ী নিজের ব্যক্তিত্ব গঠন করেছে, তারাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
জি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক খুব চমৎকার ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে।
জি জি,
মা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফাংতাহু।
সুবহানাল্লাহ।
মা আতাকুম রাসূল, আমার রসুল যা এনেছেন তোমাদের জন্য সেটাকে তোমরা ফাখুজুহু, সেটাকে
গ্রহণ করো,
গ্রহণ করো, সেটাকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফাংতাহু, আর যেটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। তো এখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য এনেছেন কি, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পোশিদা, সত্য বলা। তো এভাবে এভরিথিং
ব্যক্তিত্ব গঠনের দিকে চলে আসি তাহলে মানুষের সাথে সুন্দর আচরণ করা, ক্ষমা করে দেয়া, দোষ লুকানো, এগুলো এনেছেন।
সবগুলি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন, আর নিষেধ করেছেন কোনটা? যেগুলি আমরা দোষগুলি বললাম, মাফ করার দোষ, দোষ ত্রুটি ধরা, গীবত করা, পরনিন্দা করা, মানুষকে ক্ষমা না করা, তো এভাবে বা আল্লাহ তাআলার নাফরমানি করা। তো এখন সমাজের মধ্যে সবাই, সবাইকে বলবো না, কিছু কিছু মানুষ আমরা এরকম রয়েছি, উল্টো হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন রসুল পাক যা এনেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। এখন আমাদের হয়ে গেছে উল্টো, যে রসুল পাক যেগুলি ধরার জন্য বলেছেন আমরা সেগুলো ছেড়ে দিচ্ছি, ভালো আমল
সেগুলো থেকে আমরা বিচ্ছিন্ন
হয়ে যাচ্ছি, আর যেগুলি নিষেধ করেছেন সেগুলোই
সেগুলোর সাথে সম্পর্ক
করে যাচ্ছি, মাআযাল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে
এই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমাদের উচিত কি করা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শকে স্মরণ করা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি চমৎকার বিষয় হচ্ছে কি, যেই বিষয়ে কিছুটা আলোকপাত আপনি করেছিলেন, জ্ঞান অর্জন করা।
জি,
তো এটার ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে মদিনী চ্যানেল বাংলার মাধ্যমেও বিভিন্ন মানুষের জীবনী ব্যক্ত করা হয়, বিভিন্ন ব্যক্তিত্বের জীবনী ব্যক্ত করা হয়। যেমন এখন যেটা আমার অনুষ্ঠান যেটা চলতেছে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম, তো সেটার মধ্যে এক এক করে ইনশাআল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের যতগুলো জীবনের যে অংশগুলো রয়েছে যেগুলো বয়ান করা সম্ভব, ব্যক্ত করা সম্ভব, এবং এর সাথে যে মদিনী ফুলগুলো রয়েছে যা আমরা আমাদের জীবনে ধারণ করতে পারবো সেগুলো জানা যায়। এইভাবে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম একটা কিতাবও মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশ হয়েছে, তো আমরা সেটাও অধ্যয়ন করি, যাদের সম্ভব সেটা অধ্যয়ন করি, যারা কাজে কর্মে ব্যস্ত থাকি তো এই অনুষ্ঠানগুলো দেখি। তো এইগুলো দেখার মাধ্যমে আমরা কিন্তু যখন আমরা জানবো যে আসলে যাকে আমি ফলো করবো, যে যাকে নবী মহান আল্লাহ তাআলা ফলো করার জন্য বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যখন আমরা জানবো যে তিনি যখন কেউ খারাপ ব্যবহার করতো তখন কি ডিসিশন নিতেন, তখন রিয়াকশনটা কী থাকতো তার, তখন না আমি সেই আদর্শটা গ্রহণ করতে পারবো। যদি আমি জানবোই না তখন যা মাথায় আসবে শয়তান কুমন্ত্রণা দিবে সেটাই পালন করা শুরু করবে।
আসলে মদিনী চ্যানেল তো এমন একটা চ্যানেল শরীয়ত সম্মত,
জি,
যেটা আপনার কেউ যদি এখন তো মহরমুল হারাম, মহরম শরীফ চলতেছে, হিজরি নববর্ষ,
জি,
এই মহরম শরীফ থেকে শুরু করে জি হজ মাস পর্যন্ত, আগামী কোরবানি মাস পর্যন্ত যদি আমরা কেউ মদিনী চ্যানেল 12 মাস দেখি, নিজের ব্যক্তিগত যেই পারিবারিক যেই কাজকর্ম রয়েছে এগুলোর ফাঁকে ফাঁকে যদি শুধু এক বছর মদিনী চ্যানেল দেখি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমার অভিজ্ঞতা থেকে বলবো যে অনেক ইলিমের খাজানা, অনেক জ্ঞানের ভাণ্ডার আমাদের অর্জন হবে, যেটা আমাদের আমলের জন্য কাজে লাগবে, আকিদাকেও মজবুত করবে।
অবশ্যই অনেকেই এমন অনেক ঘটনা রয়েছে আপনারা বিভিন্ন সময়ে মদিনী চ্যানেলের অনুষ্ঠানে কলের মাধ্যমে শুনতে পারেন, যারা নিজেকে পরিবর্তন করেছে, নিজের ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শে গঠন করেছে মদিনী চ্যানেল দেখার মাধ্যমে। তো যেটা বলছিলাম যে জ্ঞান অর্জন করা খুবই জরুরি, আর জ্ঞান অর্জন করার মাধ্যমেই যখন আমরা বুজুর্গানে দিনদের জীবনী জানব, মাকতাবাতুল মদিনাতে অনেক ছোট ছোট পুস্তিকাও আছে যেটার মধ্যে বিভিন্ন বুজুর্গানে দিন সাহাবা তাবেহীনদের জীবনী বর্ণিত রয়েছে। আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীদের পর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা,
জি,
তো তার ব্যাপারে, সেই সেরা মানুষটির ব্যাপারে আমরা জানতে পারবো, নিজেও সেগুলো ফলো করে সেরা হতে পারবো। তো এইভাবে করে অনেকগুলো বই রয়েছে, হ্যাঁ, ফারুকে আজম রদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রয়েছে, তারপর আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদের দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলার জীবনীর ব্যাপারে পুস্তিকা রয়েছে, এরকমভাবে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে অনেকগুলো পুস্তিকা রয়েছে। এগুলো যদি আমরা পড়ি যে তারা ব্যক্তিগত জীবনে কেমন ছিল, তো যদি আমরা পড়ি তাহলে নিজেরাও নিজেদেরকে সেই আদর্শে, সেই রঙে রঙিন করতে পারে।
আমার জানা মতে তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমিরুল সুন্নাত দামত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা কিতাব বা আল মদিনাতুল ইলমিয়া থেকে যে প্রকাশনার যে কিতাব রয়েছে, এই কিতাব এবং মাদানী চ্যানেলে যে অনুষ্ঠান রয়েছে,
জি জি,
আমাদের জীবনের কোনো দিক মনে হয়, আমার মনে হয় বাদ নাই যে আমরা এখান থেকে কিতাবে নাই অথবা মাদানী চ্যানেলে এটা আলোচনা হয় নাই, হয়তো থাকতে পারে, এলেমের তো শেষ নাই, কিন্তু আমরা সাধারণ মুসলমান যারা, আমাদের জন্য এতটুকুও যথেষ্ট,
জ্ঞানের সমুদ্র,
জ্ঞানের তো আর শেষ নাই। তো এই জন্য আমরা আমাদের
কিতাব চ্যানেলও জ্ঞানের সমুদ্র,
জি,
অনেক কিছু জানা যায়, অনেক কিছু জানা যায়, বরং আমরাও যারা মদিনী চ্যানেলের মধ্যে বিভিন্ন কিছু আলোচনা করি, আমরা যখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার বিভিন্ন অনুষ্ঠান দেখি, তখন এমন কিছু বিষয়, এমন কিছু সমাধান পাই যা নিয়ে আমি ভাবছিলাম আর খুঁজে পাচ্ছিলাম না।
আসলে এটা খুব সত্য কথা বলেছেন, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার ব্যক্তি জীবনে হয়েছে যে কিছু কিছু মাসালার ক্ষেত্রে যে এটা যদি এটা কেমন জানি হয়, এটা কীরকম জানি হবে, যেদিন এই মাসালা নিয়ে সমস্যা পড়ে যায় আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে মনে হয় যেন ওই দিন ওই আলোচনা করতেছে, এরকম প্রায় দিন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই জন্য বলা হয়েছে ইলমু হেকমতের খাজানা আছে মাদানী মুজাকারা।
ব্যক্তিত্ব গঠনে,
জি,
বর্তমান যুগে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়াকে জানা খুবই জরুরি, কয়েকটি কারণ আছে। যদি আমির আহলে সুন্নাতের ব্যক্তি জীবনকে আপনি দেখেন তাহলে অনেকগুলো চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া এত বড় একটি সংগঠন প্রতিষ্ঠা করতে পেরেছেন। আর সেটার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার এমন না যে খুব সম্পত্তি ছিল বা কেউ এসে খুব সম্পত্তি দিয়ে গেছে, সেই সম্পত্তির জেরে তারপর, হ্যাঁ, বা সেই সম্পত্তির বলে আমির আহলে সুন্নাত সব কিছু করে ফেলছে, এরকম হয়নি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া খুবই সাদাসিধেভাবে শুধুমাত্র পৃথিবীর যারা মুসলিম উম্মা রয়েছে, মুসলিম উম্মাকে কুরআন ও হাদিসের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছেন, আর সেই উদ্যোগটার ফলাফল আজকে দাওয়াত ইসলাম। সেই উদ্যোগটা গ্রহণ করার মধ্যেও কিন্তু তার ব্যক্তিত্বের একটা প্রভাব ছিল যে মানুষ ওনার প্রতি আকৃষ্ট হতো। উনি কি করতেন, মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলতেন, উনি কি করতেন, মানুষ কোনো একটা বেয়াদবি করে ফেললে, কিছু বলে ফেললে, সেটা মুচকি হাসি দিয়ে কবুল করে নিতেন, একটা ক্ষমা করে দিতেন, মুখেরও তো মানুষের রিয়াকশন চেঞ্জ করে ফেলে একটা কিছু শোনার পর, মুচকি হাসি দিয়ে কবুল করে নিতেন, তো মানুষ ওনার প্রতি আকৃষ্ট হতো আর কোরআনে হাদিসের দর্স নিতে ওনার স্মরণাপন্ন হতো। এরকমভাবে তিনি যেই মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদের কেউ যদি, সেই মসজিদের আশেপাশে এলাকার কেউ যদি অসুস্থ হয়ে যেত তাহলে তাকে দেখতে যেতেন, কেউ যদি ইন্তেকাল করতো তারা তাকে চিনুক, পরিচিত হোক কিংবা নাই হোক, তিনি চলে যেতেন, গিয়ে দোয়া করতেন, জানাজায় অংশগ্রহণ করতেন, একজন মুসলমানের হক আদায় করতেন। এভাবেই করেই কিন্তু মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন, আর সেই জায়গা নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং কুরআন ও হাদিস ঘরে ঘরে পৌঁছে দেওয়ার স্বার্থে। এখনও তিনি দাওয়াতে ইসলামী থেকে একটি টাকাও, নিজে কিতাব লিখেছেন, এতগুলো খিদমত করেছেন, একটি পয়সাও তিনি দাওয়াত ইসলামী থেকে নেননি, শুধুমাত্র কুরআন ও হাদিসের খিদমতের উদ্দেশ্যে এই শ্রম দিয়ে গিয়েছেন এবং দিচ্ছেন। আর এই শ্রমের আরেকটি মাধ্যম হচ্ছে মদিনী মুজাকারা, যার মধ্যে তিনি নিজের লাইফ লেসনও শেয়ার করেন, বিভিন্ন শরীয়তের মশলাগুলোও বলেন, যা আমাদের ব্যক্তিত্ব গঠনে, দিনের পথে চলার জন্য খুব সহজ কিছু ইজি কিছু গাইডলাইন দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন।